हरे कृष्णा। लोकनाथ महाराज श्रील लोकनाथ महाराज बाउल गान तुम्हारे कम लगल? लोकनाथ महाराज महान संगीतज्ञ, उन्नी कल के बाउल गान शुने आज के ओ सुरे गान तैरी कर। आज के रात हम टुनाइट ऑल्सो देर इज सिंग कीर्तन। हरे कृष्णा। तुम्हारे सकले कैमन आछो? आनंद होच्छे? एखान थेके जेते इच्छे करछे? एखाने सब समय थाकते इच्छे करछे? हरे कृष्णा। अच्छा ओरा सब गाने जो तैरी आगे भक्ति गीति दिए आज के एक सुसंबाद भक्ति पुरुषोत्तम महाराज बॉम्बे ते भक्ति वेदांत हॉस्पिटले फोन करे चिलो एवं अनुरोध करे चिलो हॉस्पिटल कर्तृपक्ष के श्री जयपताक महाराज फोने किछु बोलबेन। एवं ओरार सम्मत हुए राजी हुए कोनो समय एक समय महाराज फोन करबेन एवं से फोनटा आमी माइके धरब तहले तोमरा सकले ओनार कथा any time around this time they will call around this time they will call ami gaan gaite chaichhilam na ekhon keno Loknath Maharaj eto sundor gailen ami bolam tar resh ta ami badha debo na oi resh ta te resh ta theke jak ha আমি গত কয়েকদিন শরণাগতির কথা বলছিলাম এবং শরণাগতি সম্বন্ধে গাইছিলাম। আজকে আমি শরণাগতির আচ্ছা কালকে একজন আমাকে প্রশ্ন করেছিলেন আমি যখন নেমে যাচ্ছিলাম যে গোপতৃত্বে বরণ এই শব্দটার অর্থ কি, তোমরা কে কে জানো গোপতৃত্বে বরণ শব্দটার অর্থ কি? আচ্ছা কে কে জানো না হাত তোল। গোপতৃত্বে বরণ, আচ্ছা ঠিক আছে। গোপতৃত্বে বরণ শব্দটির অর্থ হচ্ছে যে ভগবানই যে আমার একমাত্র প্রভু, ভগবানই যে আমার একমাত্র রক্ষক এবং পালক, সেইভাবে ভগবানকে গ্রহণ কর। তাহলে অন্য সবগুলি তোমাদের মনে আছে? প্রথমটি কি দৈন্য? দৈন্য মানে তো সকলেরই জানা আছে, আমি যে আমি অত্যন্ত দীন, আমি অত্যন্ত পতিত, এই যে ভাব সেটাকে হচ্ছে বলা হচ্ছে দৈন্য। আত্মনিবেদন সেটাও তো সহজ, আত্মনিবেদন মানে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করা। তারপরে আসছে গোপতৃত্বে বরণ। গোপতৃত্বে বরণ, তাহলে এখন তোমরা বুঝতে পারলে গোপতৃত্বে বরণ শব্দটির অর্থ কি? হ্যাঁ আরেকবার বলতে হবে, ঠিক আছে মন দিয়ে শোনো। গোপতৃত্বে বরণ মানে ভগবান যে আমার একমাত্র প্রভু, সেইভাবে তাকে বরণ করে নেওয়া। গোপতৃত্বে তোমার প্রভু কে? আমি শুনতে পেলাম না। হ্যাঁ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আমার একমাত্র প্রভু। তুমি তো রক্ষক আর পালক আমার, তুমি আমার একমাত্র রক্ষক, তুমি আমার একমাত্র পালক, তুমি আমার একমাত্র প্রিয়, তাই না? এর অর্থ হচ্ছে গোপ্তৃত্ব বরণ। তারপরে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, যে ভগবান যে আমাকে রক্ষা করবেন সেই সুদৃঢ় বিশ্বাস পোষণ করা। বোঝা গেল চতুর্থটি কি? পঞ্চমটি কি? ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার। ভক্তির অনুকূল যে কার্যগুলি, সে কাজগুলি সেগুলি স্বীকার করা, আর ভক্তি প্রতিকূল ভক্তি বিরোধী যে কাজগুলি সেগুলি বর্জন করার অঙ্গীকার। ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তাহলে শরণাগতির এই ছটি অঙ্গ। তাহলে এখন বোঝা গেল গোপ্তৃত্ব বরণ মানে কি? কে কে বুঝে নিয়েছ হাত তোল, আর কে কে বিশ্লেষণ করতে চাও হাত তোল। হরে কৃষ্ণ। এই গোপ্তৃত্বে বরণের সম্বন্ধে ভগবান শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর অনেকগুলি গান করেছেন, তার মধ্যে একটি হচ্ছে কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত, আমি জানি না কোন সৌভাগ্যের ফলে আমি তোমার ধামের তোমার আশ্রয়ের শরণাগত হলাম, তোমার শরণাগত। তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণে রত, তুমি দয়াময় তুমি পতিত পাবন, তাই তুমি পতিতকে উদ্ধার করার কার্যে রত, তাই তুমি আমাকে তোমার শ্রীপাদপদ্মের আশ্রয় দান করেছ। ভরসায় আমার এই মাত্র নাথ তুমি তো করুণাময়, আমার একমাত্র ভরসা যে তুমি করুণাময়। তাহলে গোপ্তৃত্ব বরণের অর্থটা বোঝা যাচ্ছে এই গানের মাধ্যমে। হ্যাঁ, গোপ্তৃত্ব বরণ কে? আমার প্রভুকে। আর তোমার প্রভুকে? ভরসায় আমার এই এক এই মাত্র নাথ তুমি তো করুণাময়, তব দয়াপাত্র নাহি মোর সম অবশ্য ঘুচাবে ভয়। আমার মতো দয়ার তোমার পাত্র দয়াপাত্র আর কেউ নেই। এই সম্বন্ধে নরোত্তম দাস ঠাকুর কি বলেছেন? পতিত পাবন হেতু তব অবতার মোসম পতিত প্রভু না পাইবে আর। তাহলে তোমার কৃপা লাভে সবচেয়ে যোগ্য ব্যক্তি কে? আমি। কেন? আমি সবচেয়ে পতিত, তাই না? তব দয়া পাত্র নাহি মোর সম অবশ্য ঘুচাবে ভয়। আমার যে সমস্ত ভয় রয়েছে সেই ভয়গুলি তুমি অবশ্যই দূর করবে। আমারে তারিতে কাহারো শকতি অবনি ভিতরে নাই, আমাকে উদ্ধার করার শক্তি এই ত্রিভুবনে কারণ নেই, অবনি ভিতরে নাই। দয়াল ঠাকুর ঘোষণা তোমার অধম পামরে ত্রাহি, যে তুমি দয়াল ঠাকুর তুমি ঘোষণা করেছো। মহাপ্রভুর ঘোষণা কি? যে আমি সবাইকে উদ্ধার করব, এইটি মহাপ্রভুর ঘোষণা। মহাপ্রভুর ঘোষণা কি? নিত্যানন্দ প্রভুর ঘোষণা কি? ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। আর ঘোষণাটা কি নিত্যানন্দ প্রভুর? যে যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। তুমি গৌর হরির ভজনা করো তাহলে তুমি সেই মূল্য দিয়ে আমাকে কিনে নাও। আর এই সংস্কৃততে সংস্কৃত শ্লোকটিতেই আরো সুন্দরভাবে বর্ণনা হয়েছে, যথেষ্ট রে ভ্রাত কুরু হরিহরি ধান মনীষম তত ব সংসার আম্বোধি তরণ দায় মই লাগে। যে যথেষ্ট রে ভ্রাত কুরু হরিহরি ধান মনীষম, তোমরা কেবল হরিহরি ধ্বনি করো হরিহরি কীর্তন করো তাহলে তোমাদের এই সংসার সমুদ্র থেকে পার করার উদ্ধার করার দায়িত্ব আমি নিচ্ছি। কে বলছেন? নিত্যানন্দ কুরু, ভজে নিত্যানন্দন ভজন তরু কন্দন নিরবতি। তাহলে নিত্যানন্দ প্রভুর ঘোষণাটা কি, যে তুমি মুখে হরিনাম বলো তাহলে তোমাকে উদ্ধার করার দায়িত্ব আমি নিলাম। তাহলে আমরা যদি হরিনাম করি তাহলে নিত্যানন্দ প্রভু কি করবেন, আমাদের এই ভবসাগর পার করে দেবেন। ঘোষণা তোমার দয়াল ঠাকুর, ঘোষণা তোমার অধম পামরে ত্রাহি। পতিত পাবন হেতু তব অবতার, এই পতিত অধম জনদের পতিতদের ত্রাণ করার জন্য, উদ্ধার করার জন্য তুমি এসেছো, এই তোমার ঘোষণা। সকল ছাড়িয়া আসিয়াছি আমি, সব কিছু ছেড়ে দিয়ে আমি এসেছি তোমার চরণে নাথ। হে প্রভু তোমার শ্রীপাদ পদ্মে আমি সব কিছু ছেড়ে এসেছি। আমি নিত্য দাস তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। আমি আমাদের পরিচয়টি কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, অতএব আমাদের স্বরূপে আমরা কি, আমরা কৃষ্ণের নিত্য দাস। আর ভগবান কে, তিনি একমাত্র প্রভু। তুমি পালয়িতা তুমি পালনকর্তা, তুমি গোপ্তা জগন্নাথ, তুমি গোপ্তা। এই যে গোপ্তা শব্দটি আসছে গোপ্তৃত্বে বরণ, গোপ্তা ভগবান হচ্ছেন গোপ্তা, গোপ্তা মানে ভগবানই হচ্ছেন প্রভু, ভগবান হচ্ছেন রক্ষক, ভগবান হচ্ছেন পালক। তুমি জগন্নাথ, তুমি সমস্ত জগতের ঈশ্বর। তোমার সকল আমি মাত্র দাস, আমারে তাড়িবে তুমি, সবই তোমার, আমি তোমার নিত্য দাস, তাহলে অবশ্যই তুমি আমাকে রক্ষা করবে, ত্রাণ করবে, তারণ করবে। তোমার চরণ করিনু বরণ আমার নাহি তো আমি, আমি এখন তোমার চরণ বরণ করেছি তাহলে আমি কার আমার রইলাম, না আমি কার হলাম, আমি এখন তোমার হয়ে গেছি। ভকতি বিনোদ কাঁদিয়া স্মরণ লয়েছে তোমারও পায়, ভগতি ভক্তি বিনোদ ঠাকুর কেঁদে কেঁদে তোমার চরণে স্মরণ গ্রহণ করেছে। ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া পালন করো হে তাই, তার সমস্ত অপরাধগুলি ক্ষমা করে তাকে নামে রুচি দিয়ে তুমি তাকে পালন করো। তোমরা এই গানটি জানতে আগে, হ্যাঁ কে কে জানতে, আচ্ছা মোটে কয়েকজন, তো গাইতে তোমাদের অসুবিধা হবে না তো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, গত কাল আমরা আলোচনা করেছিলাম মহাপ্রভুর দানের বৈশিষ্ট্যটি কি, তোমাদের সকলের মনে আছে মহাপ্রভুর দানের বৈশিষ্ট্য, মহাপ্রভু কেন এসে, মহাপ্রভু কখন এসেছেন, কলিযুগে এসেছেন, কলিযুগের বৈশিষ্ট্যটি কি, কলিযুগ পাপের সমুদ্র অধর্মের যুগ, আর সেই অধর্মের যুগে মহাপ্রভু কি দিতে এসেছেন, হ্যাঁ আধ্যাত্মিক জগতে চির জগতে যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ সেইটি দিতে এসেছেন। আধ্যাত্মিক জগতের বা চির জগতের ভূগোল কার কার জানা আছে, তোমাদের সকলে জানা আছে আধ্যাত্মিক জগতের ভূগোল, যেমন এই জগ এই জগতের ব্রহ্মাণ্ডের ইয়েটি বর্ণনাটি কিরকম, ব্রহ্মাণ্ডের ভৌগোলিক ভৌগোলিক বিবরণটি কিরকম, চতুর্দশ ভুবন আছে, তার মধ্যে সাতটি উপরের সাতটি নিচের, সেগুলো তোমাদের সব জানা আছে। হ্যাঁ, আবার এই যে ভূমণ্ডল, হ্যাঁ, এই ভূমণ্ডলে সপ্ত দ্বীপ সপ্ত সমুদ্র আছে, এরকম সমস্ত বর্ণনা আছে না? হ্যাঁ, সেরকম আধ্যাত্মিক জগতের বর্ণনাটা হচ্ছে এরকম, গোলক ও নাম নেই নিজ ধাম নেই তলে চ তস্যা দেবী মহেশ হরিধাম সুতে সুতে সু। সবচেয়ে ওপরে আছে গোলক, গোলকের নিচে কি রয়েছে, একদম নিচে আছে দেবী ধাম, মানে মায়ের জগৎ যেখানে আমরা আছি। এই জড় জগৎটা হচ্ছে মায়ের জগৎ বা দেবী ধাম। এই গোলক নামনি তলে চ তস্যা, গোলক নামনি নিজ ধাম নেই, গোলক হচ্ছে ভগবানের নিজের ধাম, নিজের থাকার জায়গা। ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? গোলকে থাকেন। আর তার নিচে কি আছে? একদম নিচে থেকে যদি আমরা দেখি জড় জগৎ, হ্যাঁ, দেবী ধাম। দেবী কেন, দেবী ধাম কেন? মায়ার জগতে, মায়ার অধীনে জগৎ দেবী ধাম। তার উপরে আছে মহেশ ধাম, দেবী মহেশ, তার উপরে আছে হরিধাম বা বৈকুণ্ঠ। হ্যাঁ, বৈকুণ্ঠ আবার অনন্ত বৈকুণ্ঠ। হ্যাঁ, এই জড় জগতের ঊর্ধ্বে রয়েছে চিৎজগৎ, চিৎজগতের নিম্ন ভাগে মহেশ ধাম, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের বাসস্থান, তার উপরে বৈকুণ্ঠ। হ্যাঁ, বৈকুণ্ঠে আবার অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে, আর সেই তার উপরে ভাগে, উপরি ভাগে রয়েছে অযোধ্যা, তারও উপরে রয়েছে দ্বারকা। এইটি হচ্ছে এই হরিধামের সীমা। হরিধামের উপরে কি আছে? গোলক, গোলক বা ভগবানের নিজস্ব স্থান। সেই গোলকের, গোলককে বলা হচ্ছে, গোলকের বিস্তৃত বিস্তৃতিটি হচ্ছে মথুরা মণ্ডল। সেই মথুরা মণ্ডলের মধ্যে বৃন্দাবন, আবার সেই মথুরা মণ্ডলই হচ্ছে গৌরমণ্ডল। গোলকেও এই গৌরমণ্ডল রয়েছে। গোলকেও, গোলকের দুটি ভাগ, একদিকে মথুরা মণ্ডল যাতে ব্রজমণ্ডল রয়েছে, ব্রজমণ্ডল, আরেকদিকে নবদ্বীপ। ব্রজমণ্ডল আর এদিকে গৌরমণ্ডল। সেই গৌরমণ্ডলের মধ্যে আবার হচ্ছে নবদ্বীপ, সেই নবদ্বীপের মধ্যে মায়াপুর, সেই মায়াপুরে যোগপীঠ, সেই যোগপীঠে মহাপ্রভু নিত্য বিরাজ করে। তাহলে এই যে গৌরমণ্ডল ভূমি, এই গৌরমণ্ডল ভূমিটির যে প্রকৃত প্রতিকৃতিটি কোথায় রয়েছে, প্রকৃত রূপটি কোথায় রয়েছে? চিৎ জগতে রয়েছে। তাই জন্য বলা হচ্ছে শ্রীগৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। এই গৌরমণ্ডল ভূমি, এই গৌরমণ্ডল ভূমিকে যে শ্রী মহাপ্রভুর লীলাস্থলী বঙ্গভূমি, সেটিকে যে চিন্তামণি রূপে জানে তার ব্রজভূমিতে, তার হয় ব্রজভূমে বাস, সে ব্রজতে উন্নীত, তিনি ব্রজতে উন্নীত হন। এই স্থানটি কি সাধারণ স্থান? না, এটি চিন্তামণি দিয়ে গঠিত। তবে চিৎজগতের চিন্ময় চক্ষুর দ্বারাই চিৎজগতের দর্শন হয়। অতএব আমাদের চেতনা যখন নির্মল হবে, শুদ্ধ হবে, পবিত্র হবে, তখন আমরা এই স্থানটিকে চিন্ময় ভূমি বলে জানতে পারব, চিন্তামণি বা চিন্ময় ভূমি। এখন সেই সেটি হচ্ছে চিৎজগতের সর্বশ্রেষ্ঠ স্থান। সেইখানকার যে সম্পদ, সেইখানকার সম্পদটি কি? কৃষ্ণ প্রেম। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়ত। আপনারা কেউ কেউ বলেছেন হরিনাম, হ্যাঁ, হরিনাম আর কৃষ্ণ প্রেম একই। হরিনামের মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ হয়, কৃষ্ণ প্রেম লাভ হলে হরিনাম করে, কোনো পার্থক্য আছে? হরিনাম করতে করতে কৃষ্ণ প্রেম লাভ হবে, আর কৃষ্ণ প্রেম লাভ হলে কি করবে? তখন নিরন্তর শুদ্ধ নাম কীর্তন হবে। এখন এই যে নবদ্বীপ, এই নবদ্বীপে সেইটি হচ্ছে নবদ্বীপের সম্পদ। ব্রজে শ্রীকৃষ্ণ প্রেম আস্বাদন করছেন ব্রজ গোপিকাদের সঙ্গে, আর নবদ্বীপে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে সেই প্রেম বিতরণ করছেন। নিজে যেটা আস্বাদন করছেন সেটা অন্য সকলকে আস্বাদন করার জন্য তিনি দান করছেন। তাহলে ভেবে দেখো এটা কি এক অপূর্ব সম্পদ। ব্রজে কৃষ্ণ যে প্রেম আস্বাদন করছেন, মহাপ্রভু সেই প্রেম বিতরণ করছেন। তাহলে দেখো কলিযুগের অবস্থাটা কিরকম। একদিক দিয়ে কলিযুগটি সবচাইতে অধঃপতিত স্থান, সবচাইতে জঘন্য সময়, সবচাইতে খারাপ অবস্থা। আর সেই পরিবেশে সেই স্থানে মহাপ্রভু এসে কি করলেন, সবচাইতে দামি জিনিসটি দিলেন, শ্রেষ্ঠ সম্পত্তি দান করলেন। এই জড় জগতের সম্পদ নয়, চির জগতের সম্পদ। আর জড় জগতের সম্পদের সঙ্গে চির জগতের সম্পদের তুলনা কিরম ভাবে হয়েছে জানো তো? চির জগতের একটা কণা এই জড় জগতের সমস্ত সম্পদের একত্রীভূত করলেও তা চির জগতের একটা কণার সমান হতে পারে। চির জগতে তুমি যদি একটা কণা নিয়ে পাল্লার একদিকে রাখো, আর এই জড় জগতের সমস্ত সম্পদ গুলো জোড়া করে যদি পাল্লার আরেক দিকে রাখো, পাল্লার কোন দিকটা বেশি ভারী হবে? চির জগতের একটি কণা যেখানে আছে সেদিকটা। তাহলে আমি চির জগতের একটা কণা এই জড় জগতের সমস্ত সম্পদের থেকেও অধিক। তাহলে চির জগতের যে পরম সম্পদ সেটির কি আমরা অনুমান করতে পারবো? আমরা অনুমান পর্যন্ত করতে পারবো সেই বস্তুটি শ্রী চৈতন্য মহাপ্রভু দিলেন। তাহলে একদিক দিয়ে আর এটা এইভাবে বিচার করা যায় যে আমরা অত্যন্ত দরিদ্র, অত্যন্ত দরিদ্র, মানে এই দরিদ্রের একেবারে চরম অবস্থা হচ্ছে আমাদের অবস্থা, কলিযুগের মানুষের অবস্থা। আর সেই সমস্ত সবচাইতে দরিদ্র ব্যক্তিদের কাছে তারা এত দরিদ্র যে তার কাছে পথের ভিক্ষুকও মনে হয় কোটিপতি। হ্যাঁ, সেই রকম হচ্ছে দরিদ্র হচ্ছে আমরা। আর সেই দরিদ্র আমাদের কাছে মহাপ্রভু কি কি দিলেন, চির জগতের সবচেয়ে দুর্মূল্য যে সম্পদ সেটি দিলেন, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। তাহলে এটা ভেবে দেখো কি রকম সৌভাগ্য আমাদের, যে সবচাইতে দরিদ্র ব্যক্তিদের কাছে সবচাইতে মূল্যবান সম্পদ তিনি দান করলেন। তাই জন্য মহাপ্রভুকে কি বলা হচ্ছে, মহাবদান্য অবতার। অবতার নন, তিনি হচ্ছে অবতারী। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দকণ্ঠ। তো এইটি হচ্ছে মহাপ্রভুর দানের বৈশিষ্ট্য। সেটি কালকে আমি একটু বিস্তৃতভাবে এটা বর্ণনা করেছিলাম কিভাবে কলিযুগের অবস্থাটা ক্রমশ খারাপ থেকে খারাপ হতে যাচ্ছে, অথচ তার মধ্যে সেই পরিবেশে সেই পরিস্থিতিতে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে একটা এমন বস্তু দান করলেন যে কল্পনাও করা যায় না। ব্রহ্মারও তার সেটা, ব্রহ্মার কাছেও সেটা দুর্লভ, শিবদের শিবের কাছেও সেটা দুর্লভ, ব্রহ্মারও দুর্লভ। কেবল ব্রহ্মার দুর্লভ নয়, শিবেরও দুর্লভ। শিব রাসমন্ডলের প্রবেশ করতে চেয়েছিল, অবশেষে প্রবেশ করলেন, কিন্তু কিভাবে প্রবেশ করলেন জানো, গোপী হয়ে, গোপীশ্বর শিব হয়ে। আর সেটাও তিনি কি করলেন, ওই রাসমন্ডলীর দ্বারটা তিনি রক্ষা করছেন, রাসমন্ডলীতে প্রবেশ করতে পারেন, রাসমন্ডলীর দ্বারটা রক্ষা করছেন মহাদেব গোপীশ্বর শিব। আর শিবের কথা ছেড়ে দাও, লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী পর্যন্ত ব্রজে প্রবেশ করতে পারছে না, শুনতে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না? না, কি কথা, লক্ষ্মী দেবী পারবে না, কি কথা। নারায়ণের নিত্য সহচরী ভগবানের শক্তির পরম পরাকাষ্ঠা, হ্যাঁ লক্ষ্মী দেবীও প্রবেশ করতে পারেননি। লক্ষ্মী দেবী নারায়ণকে বললেন যে আমি তোমার ব্রজলীলায় প্রবেশ করব, ব্রজলীলা দেখতে চাই। নারায়ণ বলে দেখো ব্রজলীলায় যদি প্রবেশ করতে চাও তাহলে কোনো গোপীর অনুগত হয়ে তোমাকে সেখানে প্রবেশ করতে হবে। লক্ষ্মীদেবী বললেন আরে আমি লক্ষ্মী, আমি কি করে কারো অনুগত, আমি কি করে কারো কাছে মাথা নত করব। নারায়ণ বললেন, তাহলে ব্রজ প্রবেশ হবে না। যদি ব্রজবাসীর, ব্রজের ভক্তের, যারা ভগবানের রাগাত্মিকা ভক্ত, তাদের অনুগত হয়েই কেবল ব্রজে প্রবেশ করা যায়। তাই ব্রজে প্রবেশ করার যে প্রক্রিয়া, সেটিকে বলা হয় রাগানুগ ভক্তি। রাগানুগ মানে রাগাত্মিকা যে ভক্ত, তাদের অনুগামী হয়ে যে ভক্তি, সেইটি হচ্ছে রাগানুগ। তাই নারায়ণ লক্ষ্মীদেবীকেও বললেন যে ব্রজে গোপীর অনুগামী হয়ে, অনুগামিনী হয়ে তুমি ব্রজে প্রবেশ করতে পারো। লক্ষ্মী বলল, আমি কি করে, আমি লক্ষ্মী, আমি কি করে আর কারোর কাছে মাথা নত করব, কারোর আনুগত্য স্বীকার করব, তাতে তো তোমার মর্যাদা হানি হবে। নারায়ণ বললেন, কিন্তু কি করা যায় বলো, ওইটাই ব্রজে প্রবেশ করার একমাত্র উপায়। তখন লক্ষ্মী অভিমান হল, লক্ষ্মী কঠোর তপস্যা করলেন, কঠোর তপস্যা করলেন। তখন কৃষ্ণ লক্ষ্মীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, লক্ষ্মী কি ব্যাপার, তুমি এত কঠোর তপস্যা কেন করছো? লক্ষ্মী বললেন যে আমি তোমার ব্রজলীলায় প্রবেশ করতে চাইছিলাম, নারায়ণ আমাকে এরকম বলেছে, তাই জন্য আমি তপস্যা করছি ব্রজের লীলায় প্রবেশ করার জন্য। তখন কৃষ্ণ লক্ষ্মী দেবীকে তার বক্ষে ধারণ করে সেই শ্রী বৎস শ্রী লাঞ্ছন রূপে তিনি ব্রজে প্রবেশ করেন। তাহলে ভেবে দেখো এই ব্রজ প্রেম কি দুর্লভ, কত দুর্লভ। কিন্তু সেই ব্রহ্মারও দুর্লভ, শিবেরও দুর্লভ, লক্ষ্মীরও দুর্লভ যে ব্রজ প্রেম, সেটি মহাপ্রভু এসে অকাতরে দান করে, জাতি ধর্ম নির্বিশেষে, কোন রকম যোগ্যতার বিচার না করে তিনি সকলকে দান করছেন। এটি হচ্ছে মহাপ্রভুর মহাবদান্য দান। সেইটি শিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে বিতরণ করেছেন। সারা পৃথিবী জুড়ে শিল প্রভুপাদ, মহাপ্রভু এসে কি করলেন, তিনি সমস্ত ভারতবর্ষে এই কৃষ্ণ প্রেম দান করলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে সেটি ভারতের বাইরে নিয়ে গিয়ে তিনি সারা পৃথিবী জুড়ে সেটি বিতরণ করলেন। শিল প্রভুপাদ সেটি সারা পৃথিবী জুড়ে বিতরণ করলেন। তো এইটি হচ্ছে শিল প্রভুপাদের অসীম করুণা। আর তারই প্রভাবে, শিল প্রভুপাদের কৃপায় সেটি আজ আমরা লাভ করতে পেরেছি, লাভ করতে পেরেছি বলবো না, লাভ করার সুযোগ পেয়েছি, লাভ করার সুযোগ পেয়েছি। এইটি আমার কালকের বক্তব্য ছিল যে একটা কি অপূর্ব সম্পদ আমরা পেয়েছি। এটির আরেকটু বিচার আমরা এইভাবে করতে পারি, মানুষ কিভাবে বৈষ্ণব হয়। বৈষ্ণব স্তরটির সম্বন্ধে আমি বলেছিলাম যে যোগ সিদ্ধির পরে এই বৈষ্ণবতা বা শরণাগতি আসে। যে শরণাগত ভগবানের, সেই তিনি হচ্ছেন বৈষ্ণব। কি জানি কি বলে তোমার ধামেতে হইন শরণাগত, তোমার ধামে শরণাগত হলাম, তার মানে তোমার শ্রীপাদ পদ্মে শরণাগত হলাম, তোমাকে আমার প্রভু রূপে জানতে পেরে তোমার কাছে আত্মনিবেদন করলাম। তো এইটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। এটা কি জানি কি বলে, এটা হলো কেন হলো? আমরা অবশ্য সরল বিচারে এইভাবে বলতে পারি যে প্রভুপাদের কৃপার ফলে এটি লাভ হয়েছে, প্রভুপাদেরই অসীম করুণা। এবং প্রভুপাদের যে আয়োজন, সেই আয়োজনের ফলেই সেটা হয়েছে। প্রভুপাদের যে আয়োজন, সেই আয়োজনের ফলে প্রভুপাদের শিষ্য প্রশিষ্যরা প্রভুপাদের সেই আদর্শটিকে সারা পৃথিবী জুড়ে প্রচার করে চলেছে। এই যে বৈষ্ণব পদ, এই বৈষ্ণব পদটি কিরকম, মানে কোন স্তরে, প্রাথমিক স্তরে মানুষের ভাবনাটা কিরকম থাকে, বৈষ্ণব হওয়ার আগে মানুষের, বৈষ্ণব মানুষ কখন হয়, কখন মানুষ বৈষ্ণব পদবাচ্য হয়। আমরা দেখতে পাই সাধারণত মানুষের কি করে, সাধারণ মানুষ কি চায়, জড়জগৎ থেকে ভোগ করতে চায়, তাই না? সকলে সাধারণত কি করছে, জড়জগৎ থেকে ভোগ করাচ্ছে, ভোগ করার চেষ্টা করছে। এখন এই ভোগ করার চেষ্টা করতে 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 যখন তার চেতনার উন্মেষ হয়, তখন সে বুঝতে পারে যে সেখানে সে ভোগ করছে না। সে কি ভোগ করছে, সে দুঃখ ভোগ করছে, যন্ত্রণা ভোগ করছে, ক্লেশ ভোগ করছে। আমরা ভোগ করছি ঠিকই, হ্যাঁ, জড় জগতে কি ভোগ করছি আমরা, আমরা এই দুঃখ কষ্টই ভোগ করছি। আমরা চাইছি আনন্দ কিন্তু পাচ্ছি কি, চাইছি আনন্দ আর পাচ্ছি, পাচ্ছি দুঃখ কষ্ট। আমরা চাইছি আনন্দ আর মায়া আমাদের কি দিচ্ছেন, পেটানি দিচ্ছেন। তো এই এইটি আমাদের অবস্থা। তাহলে তখন কি, যখন আমরা বুঝতে পারছি যে আমরা চাইছি আনন্দ কিন্তু পাচ্ছি দুঃখ, এইটাই জড় জগতের বৈশিষ্ট্য। যতক্ষণ আমরা মায়ার কবলে থাকি তখন আমরা মনে করি ভোগ করব, ভোগ করব, ভোগ করার সম্ভাবনা আছে, আনন্দ উপভোগের, সুখ উপভোগের ইয়ে রয়েছে, সম্ভাবনা রয়েছে। কিন্তু যখন আমাদের বুদ্ধির উন্মেষ হয়, যখন আমাদের চেতনার বিকাশ হয়, তখন আমরা কি বুঝতে পারি যে জড়জগৎ থেকে সুখ ভোগের স্থান না দুঃখ ভোগের স্থান। দুঃখালয়ম অশাশ্বতম, ত্রিতাপ দুঃখ সকলে ভোগ করছে, ক্লেশ তাপত্রয় আমরা ভোগ করছি। যখন তারা বুঝতে পারে তখন তারা কি মনে করে, এই জড় জগৎ থেকে কিভাবে আমরা বেরিয়ে যাব। তুমি যে বুঝতে পারো যে এক কোনো জায়গায় তোমার দুঃখ ভোগ হচ্ছে, তুমি কি সেখানে থাকতে চাইবে, হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে যেতে চাইবে? যেমন যদি বাড়িতে আগুন লাগে, হ্যাঁ, বাড়িতে আগুন লাগলে কেউ সেই বাড়িতে বসে থাকবে না, ভাববে আর পাঁচ মিনিট ঘুমিয়ে নেই, ভাববে কি, সে যত তাড়াতাড়ি সম্ভব সেই বাড়িটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, বাড়িতে তো আগুন লেগেছে। ঠিক তেমনি যখন আমরা বুঝতে পারি এই জড় জগৎটি একটি দুঃখ ভোগের স্থান, দুঃখালয়ম অশ্বাশ্বতম, তখন এই জড় জগৎ থেকে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা হয়, প্রয়াস হয়। সেই যে এই জড় জগৎ থেকে বেরিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মুক্তি। জড় জগতের ভোগটাকে বলা হয় ভুক্তি, আর জড় জগৎ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাকে বলা হয় মুক্তি। তো কর্মে যারা কর্মী, যারা কর্মী তারা কি করে, তারা কি চায়, তারা ভুক্তি চায়, জড় জগৎটাকে ভোগ করতে চায় কর্মের মাধ্যমে। আর যারা জ্ঞানী, জ্ঞানের স্তরে যারা এসেছেন, তারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান। আর সেই জ্ঞান, জ্ঞানের যে চরম যে প্রচেষ্টা বা প্রয়াস, সেটি হচ্ছে যোগ। সাধারণত সেটি হচ্ছে বলা হয় অষ্টাঙ্গ যোগ, তার আটটি অঙ্গ রয়েছে। সেই আটটি অঙ্গ হচ্ছে যাম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণ এবং সমাধি। যাম, যাম মানে হচ্ছে বহিঃশুদ্ধি, বাইরের দিক দিয়ে শুদ্ধি, পবিত্র করা, যেমন দেহটিকে পবিত্র করা। তারপরে নিয়ম, অন্তরেন্দ্রিয়কে বা সূক্ষ্ম দেহটিকে পবিত্র করা, নিয়ম। তারপরে আসন, এই জড় দেহটি হচ্ছে একটি যন্ত্র, এই যন্ত্রটি দিয়ে আমরা ভবসাগর পার হতে পারি। এটা এমন একটা মেশিন বা এমন একটি যান যার দ্বারা আমরা এই জড় জগতের সীমা অতিক্রম করতে পারি। এটি হচ্ছে মনুষ্য শরীরের বৈশিষ্ট্য। এখন সেই মনুষ্য শরীরটিকে যথাযথভাবে সদুপযোগ করার যে প্রস্তুতি সেটি হচ্ছে আসন। আসনের পরে প্রাণায়াম। প্রাণায়াম মানে এই শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া সেটিকে নিয়ন্ত্রণ করা। শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া কি? তিনটি, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এই দুটোই কি না আরেকটি তৃতীয় অবস্থা রয়েছে? হ্যাঁ, শ্বাস নেওয়াটাকে বলা হচ্ছে বা শ্বাস ছাড়াটাকে বলা হচ্ছে রেচক। রেচক শ্বাস ত্যাগ করা, রেচক। তারপরে শ্বাস গ্রহণ করাটিকে বলা হচ্ছে পূরক। হ্যাঁ, রেচক, পূরক, আর তারপরে আরেকটি স্তর রয়েছে যেটিকে বলা হচ্ছে কুম্ভক, সেটা শ্বাসটাকে ধরে রাখা। আমরা সকলেই শ্বাস নিচ্ছি ছাড়ছি, কিন্তু যোগী কি করে? সে যোগী ওই শ্বাসের প্রক্রিয়াটিকে বন্ধ করে কুম্ভকের দ্বারা প্রক্রিয়াটিকে রোধ করে। অর্থাৎ কি হচ্ছে, এক সময় শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, সেইটি হচ্ছে প্রাণায়ামের উদ্দেশ্য। কেন? কেন আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের মনের যে ক্রিয়া তার সংযোগ রয়েছে, তাই না? যেমন আমরা যখন উত্তেজিত থাকি তখন কিরম ভাবে আমরা শ্বাস নিই, জোরে জোরে শ্বাস নিই না? আর যখন আমাদের মনটা খুব শান্ত স্নিগ্ধ থাকে তখন কিভাবে শ্বাস নিই? ধীরে ধীরে শ্বাস। তাহলে শ্বাস প্রক্রিয়ার, শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের মনের ক্রিয়ার যোগ রয়েছে। এখন মনের যে ক্রিয়াটাকে যদি বন্ধ করতে হয় তাহলে কি করতে হবে? যোগের মূল প্রথম প্রাথমিক মন্ত্রটি বা সূত্রটি হচ্ছে অথ চিত্তবৃত্তি নিরোধ বা যোগ চিত্তবৃত্তি নিরোধ। এই চিত্তের যে বৃত্তি, মনের যে বৃত্তি, সেটাকে নিরোধ করা, বন্ধ করা, রোধ করা, স্তব্ধ করা। তো সেই জন্যই এই প্রাণায়ামের প্রক্রিয়া। যোগী এই স্তরে কি করেন? তিনি প্রায় শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ করেন এবং প্রাণায়ামের পরে আসছে প্রত্যাহার। ইন্দ্রিয়গুলিকে আর ইন্দ্রিয়ের বিষয়ের দিকে যেতে দেওয়া হচ্ছে না, সেগুলিকে ধরে রাখা হচ্ছে, অন্তর্মুখী করা হচ্ছে করার জন্য। ইন্দ্রিয়ের প্রক্রিয়াগুলো আর বহির্মুখী হচ্ছে না, চোখ খোলা আছে, সামনে দৃশ্য বস্তু রয়েছে, দর্শন হচ্ছে না। হ্যাঁ, শব্দ রয়েছে, কান রয়েছে, শুনছে না। এইভাবে ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ইন্দ্রিয়ের বিষয় থেকে। এটা পঞ্চম স্তর। তা তখনই কেবল ধ্যানের যোগ্যতা অর্জন হচ্ছে, ধ্যান। অর্থাৎ মনকে তখন একাগ্রীভূত করা হচ্ছে কোথায়? বাইরের দিকে না, অন্তর্মুখী, হৃদয়ের মধ্যে, অন্তর। সেই ধ্যানের পরিপুষ্ট অবস্থা হচ্ছে ধারণ, এবং চরমে যখন ভগবানকে হৃদয়ে দর্শন হচ্ছে তখন সেটি হচ্ছে সমাধি। ভগবান হৃদয়ে আছেন? হ্যাঁ, ভগবান আছেন হৃদয়ে? হ্যাঁ, সকলের হৃদয়ে আছেন? তোমার হৃদয়ে আছে? হ্যাঁ, তাহলে তুমি যদি তোমার চেতনাকে অন্তর্মুখী করো তাহলে অন্তরে গিয়ে কাকে দেখতে পাবে? ভগবানকে দেখতে পাবে অন্তর্যামী রূপে। হ্যাঁ, এইটি হচ্ছে সমাধির অবস্থা। এখন এই যে সমাধিতে যখন ভগবানকে দর্শন হয় তখন ভগবানকে কিভাবে দর্শন হয়? পরম ঈশ্বর রূপে, পরম আত্মা রূপে। তিনি পরম আত্মা আর আমরা সব অনু আত্মা, তিনি পরম আত্মা আর আমরা ক্ষুদ্র আত্মা, জীব আত্মা। তাহলে কোন ক্ষুদ্র ব্যক্তি যখন কোন মহৎ ব্যক্তির কাছে যায় তখন তার মনোভাবটা কিরকম হয়? হ্যাঁ, তখন কি মনে হয় আমি খুব বড়? তখন মনে হয় আমি কত ছোট, আমি কত নগণ্য। এবং সেই মনোভাবের ফলে মস্তক স্বাভাবিকভাবেই অবনত হয়ে যায়, তাই নয় কি? এখন এই যে মাথা ঝুঁকে যাচ্ছে শ্রদ্ধায়, সেটি হচ্ছে শরণাগতি প্রপত্তি, ভগবানের চরণে নিজেকে নিবেদন। তাহলে বুঝতে পারছো যে শরণাগতি কেন যোগ, যোগের সিদ্ধির পরে, সমাধির পরে, সমাধি অবস্থার পরে এই স্তরটি লাভ হয় সাধারণত। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এসে এই শরণাগতি যদিও সবচাইতে দুর্লভ, যোগ সিদ্ধির পরে সাধারণত মানুষ এটি লাভ করত। তাহলে ক্রমবিকাশটি কিভাবে হচ্ছে? জড়জগৎ ভোগের চেষ্টা, জড়জগৎ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা, মুক্তির চেষ্টা, মুক্তির যে পরিণতি সেখানে যোগের সিদ্ধি, তার ফলে পরমাত্মাকে দর্শন, পরমাত্মাকে দর্শনের পরে আসছে এই শরণাগতি। বুঝতে পারছো তাহলে শরণাগতি কত উপরের ব্যাপার? কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে কি করলেন? সরাসরি ভাবে শরণাগতি দিয়ে, সরাসরি ভাবে দিয়ে। যেমন পিএইচডি হওয়া কঠিন ব্যাপার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এটা ঘোষণা করে যে আজকে যে বিশ্ববিদ্যালয়ে আসবে সেই পিএইচডি ডিগ্রি পেয়ে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা করতে পারে? করতে পারে, বিশ্ববিদ্যালয় তো তাদের, কিন্তু করে না, সাধারণত করে না। কেন? যে পিএইচডি হতে হলে একটা যোগ্যতার প্রয়োজন আছে, কিন্তু যদি ইচ্ছা করে দিতে পারে, দেয় না বিশ্ববিদ্যালয় অনেককে, অনেককে পিএইচডি, ওদের কি বলা হয়, অনারারি পিএইচডি, অনারারি পিএইচডি। তো একজন দুজনকে অনারারি পিএইচডি সাধারণত দেওয়া হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যদি একজন দুজনকে দিতে পারে এইভাবে অনারারি পিএইচডি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইচ্ছা করলে অনেককে এই পিএইচডি দিতে পারে, পারে না কি? হ্যাঁ, ঠিকই। ঠিক তেমনি পরমেশ্বর ভগবানের পক্ষে সবকিছু কর, তিনি তো পরম দয়ালু, তা তিনি সবকিছু করতে পারেন, তাই না? তবে সচরাচর করেন না, সে সম্বন্ধে একটা সুন্দর দৃষ্টান্ত আছে। সচরাচর তিনি করেন না, যেমন রাজা সচরাচর তার সম্পদ কাউকে দান করেন না, কিন্তু রাজা যদি ইচ্ছা করে রাজা দিতে পারেন, পারেন না? রাজা কেউ বলতে পারে আজকে ওই পথের ভিখারি যতগুলো আছে সবাইকে ডেকে আনো, তাদেরকে আমি সকলকে কোটিপতি করে দেব, রাজা বলতে পারে? হ্যাঁ, রাজা, তবে সাধারণত এটা হয় না, তবে রাজা ইচ্ছে করলে করতে পারেন, তিনি তো রাজা, রাজার কাজে কেউ বাধা দিতে পারে, এমনকি মন্ত্রীরাও রাজার কাজে বাধা দিতে পারে, এটা জানো তো? সেই জন্য দুর্যোধনকে কেউ বাধা দিতে পারেনি, যেহেতু ভীষ্ম যদিও তিনি পিতামহ, কিন্তু তার বিচার ছিল, এবং দ্রোণাচার্যেরও এদের বিচার এই ছিল যে দুর্যোধন রাজা, রাজা যে করতে চাইছে তার বিরুদ্ধাচরণ করা মানে বিদ্রোহী হওয়া, বিদ্রোহী হওয়াটা মস্ত গর্হিত অপরাধ, তাই রাজার বিরুদ্ধাচরণ তারা করে। তবে এটা অবশ্য নৈতিক বিচার, কিন্তু তারও ঊর্ধ্বে আরেকটা পারমার্থিক বিচার আছে, সেইটাই সবচেয়ে বড় বিচার। যাই হোক, সেটা আমাদের আলোচ্য নয় এখানে। আমার বক্তব্যটি হচ্ছে, রাজা যদি কিছু করতে চান তাহলে কেউ তাকে বাধা দিতে পারে না, এটাই হচ্ছে নৈতিক বিচার। এখন রাজা যদি বলেন যে আজকে সব যারা ভিক্ষুক আছে পথে, সব ভিক্ষুকদের ডেকে আনো আর আমার রাজকোষটা খুলে দাও, তারা যে যত পারে তাদের রাজকোষ থেকে সম্পদ নিয়ে যাক, রাজা বলতে পারে? পারে, তবে বলে না। তবে রাজা যদি মাতাল হয়ে যায়, রাজা যদি উন্মাদ হয়ে যায়, তাহলে রাজা করতে পারে। রাজা যদি উন্মাদ হয়ে যায় তাহলে তিনি সেটা করতে পারেন, তারপর তখনই কেবল তিনি সেটা করলেও করতে পারে। এখন এই যে রাজার রাজা কৃষ্ণ, তিনি রাধা প্রেমে উন্মত্ত হয়ে, তিনি নিজে রাধা ভাব নিয়ে কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে তিনি এই ভাব নিয়েছেন। আচ্ছা। হরে কৃষ্ণ জয় পতাক মহারাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহারাজ Hare Krishna Maharaj, today, Hare Krishna, this is Bhakti Charu Swami Maharaj. Please accept my humble obeisances. Please accept my humble obeisances. All glories to Srila Prabhupada. Maharaj, there were 1,000 devotees. They are just eagerly waiting to hear the nectarian words from your lotus mouth. Apni Banglate, Maharaj, Banglate shakale apnar katha shunte chaiche. মাইকের সামনে আমি ইয়েতে ধরেছি ১০০০ জন ভক্ত, প্রায় ১০০০এরও বেশি ভক্ত এখানে আছে, ১০০০ ১০০০এরও বেশি and most of them are your disciples. Here in Bangladesh, everyone is your disciple. I am just taking, ami ode apnar hoye, ami ode dekhashona korchi. সকলে সকলে বুঝতে পেরেছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, যারা শুনতে পাচ্ছ তারা হরি বল বলো। মহারাজ, ওরা সকলে আপনার কথা শুনতে পাচ্ছে এবং বুঝতে পাচ্ছে, আপনি বলে যান। মহারাজ, হাসপাতালে দু মাস আইসিইউ তে ছিলেন এবং এখনো তিনি ভক্তি বেদান্ত হাসপাতালে রয়েছেন, ওখান থেকে মহারাজ গুরু মহারাজ বলছেন। ভক্তি বেদান্ত হসপিটাল থেকে বলছি। আপনি মায়াপুরে যখন
খুব খুশি এবং এই ছাড়াও আছি, আমার কিছু আগে ছেলে যদি আমাকে আর বিভিন্ন কিছু বিভিন্ন জায়গা দেখার জন্য কোথায় ভালো আমার
দেবকী মাতাজি আছে, হরে কৃষ্ণ মহারাজ। আমি ওদের সকলকে মায়াপুরে আপনার ব্যাস পূজার সময় আসতে নিমন্ত্রণ জানাচ্ছি। হরে কৃষ্ণ। লাইনটা কেটে গেল।
Voice is completely clear now.
আপনি কবে লাস্ট কবে দেখেছেন?
ওকে,
আই ওয়েন্ট দ্য লাস্ট উইক, ক্লিয়ার। He was writing
also. And Juhu had nice program in Bhaktant Hospital also, Radhanta Maharaj came, we had hours and
seconds. Yeah. Haan, ami arekbar bolchi. Maharaj bolchen, prathome jiggesha korlen je koto bhakto ekhane tumra eshecho. To ami bollam je 1000 ero beshi. Ebong মহারাজ বললেন যে খুব ওনার খুব আনন্দ হয়েছে যে এত ভক্তরা তোমরা এসেছ, তোমরা সকলে ভালো করে সাধু সঙ্গ করো, এই যে এখানে যে সিনিয়র ভক্তরা এসেছেন তাদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করো, করে তোমরা আধ্যাত্মিক উন্নতি সাধন করো, সেইটি তিনি চাইছেন। এবং তিনি বলছেন যে তিনি শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারলেন না এখানে, তিনি দু মাস ধরে ভক্তিবেদান্ত হাসপাতালে রয়েছেন, ওখানে ফিজিওথেরাপি হচ্ছে, ওনার যে শারীরিক যে অসুবিধাগুলি সেই অসুবিধাগুলিকে অতিক্রম করার জন্য, সেই অসুবিধাগুলিকে সংশোধন করার জন্য যে নানা রকম থেরাপি হচ্ছে, চিকিৎসা হচ্ছে। এবং এই হাসপাতালে, ভক্তিবেদান্ত হাসপাতালে সমস্ত ডাক্তারেরা ভক্ত। ওই হাসপাতালটা একটা মন্দিরের মতো, ওখানে সমস্ত ডাক্তারেরা ভক্ত। এবং এটা আমি বলছি যে মহারাজের কয়েকজন শিষ্য শিষ্যা বিভিন্ন স্থান থেকে এসেছেন, যারা ফিজিওথেরাপিস্ট, তারাও ওখানে থেকে মহারাজের ফিজিওথেরাপি করছেন, চিকিৎসা করছেন। এবং মহারাজ বললেন যে আমি আশা করছি যে আবার শীঘ্রই তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এবং সেই সূত্রে অবশ্যই আমি পরে বলেছি যে সেই সূত্রে আমি মহারাজকে বললাম যে মহারাজ আপনার হয়ে আমি সকলকে মায়াপুরে ব্যাস পূজায় আসবার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। তো তোমরা মায়াপুরে কে কে যাচ্ছ ব্যাস পূজায়? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, যারা যারা পারবে তারা মায়াপুরে এসো। উনি ব্যাস পূজার সময় আসছেন মায়াপুরে। মহারাজ দেবকী মাতাজিকে খুব ধন্যবাদ জানালেন এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্য। এবং মহারাজ বললেন যে এই এত সুন্দর আয়োজন তুমি করেছ, এর ফলে ভক্তদের ভক্তি জীবনে অগ্রসর হওয়ার পথটা অনেক সুগম হবে, তারা আরো ভালোভাবে ভক্তি, তোমরা ভক্তির পথ, তোমাদেরকে এই ভক্তির পথে এগোবার জন্য দেবকী মাতাজি এই আয়োজনটি করেছেন এবং যারা সকলে যোগদান করেছে তাদেরকেও গুরু মহারাজ ধন্যবাদ জানালেন। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ কি গৌর প্রেমানন্দে। মহারাজের অসুস্থতার সমস্ত বর্ণনা বিবরণ তোমরা পেয়েছ ঠিক মতো, সকলে জানো মহারাজ কিরকম ভাবে আছেন, কি হয়েছিল, হ্যাঁ তোমাদের জানা নেই। হ্যাঁ আচ্ছা, মহারাজ ওই সময় বোম্বেতে ছিলেন, সেই সময় আমাদের বোম্বেতে জিবিসি মিটিং হচ্ছিল। জিবিসি মিটিং এখন বছরে দুবার হচ্ছে, একবার গৌর পূর্ণিমার সময় মায়াপুরে, আরেকবার অন্য মায়াপুর ছাড়া অন্য কোন স্থানে। এর আগে হয়েছিল প্রথম যে দ্বিতীয় মিটিংটি 3 বছর আগে হয়েছিল ইতালিতে, তারপরে তার পরের বছরটি হয় নিউ বৃন্দাবনে আমেরিকায়, এবং গত বছরের যে সেকেন্ড মিটিংটি সেটি হয় বোম্বেতে। সেই মিটিংয়ে মহারাজ ছিলেন এবং 21 তারিখ হয়, 21 নভেম্বর, তেইশে অক্টোবর সকালবেলা, এর আগের দিন মহারাজ সব মিটিং এ যোগদান করেছেন, ভক্তদের সঙ্গে আলোচনা করেছেন, ভক্তদের দর্শন দিয়েছেন, দিয়ে তিনি রাত্রিবেলা শুয়েছেন। পরের দিন সকালবেলা মহারাজের যে সেবক, ঘরেই মহারাজের ঘরেই শুয়েছিল, ওকে মহারাজ ডেকে তার শারীরিক অসুবিধার কথা জানান। তো সেই ছেলেটি তখন, সেই ভক্তটি, আমার নামটা ঠিক মনে নেই, কি যাই হোক, যাই হোক মাধবকান্ত, ও ছুটে গেছে। ওটা তখন রাত প্রায় 4:15 সময়, তো ছুটে গিয়ে ব্রজহরি প্রভুকে গিয়ে বলেছে। ব্রজহরি প্রভু হচ্ছেন বোম্বে মন্দিরের প্রেসিডেন্ট, আর ব্রজহরি প্রভুও জয় পতাকা মহারাজের শিষ্য। তো ব্রজহরি প্রভুকে বলেছে, ব্রজহরি তখন ছুটে এসেছে, তো এসে সঙ্গে সঙ্গে ডাক্তারকে যোগাযোগ করার চেষ্টা করেছে, ডাক্তারকে করতে পারেনি, কিন্তু হিন্দুজা হসপিটালে যোগাযোগ করে সেখানে অ্যাম্বুলেন্স পাঠাবার কথা বলেছে। তো মহারাজ ছিলেন 507 নম্বর ঘরে, আমি ছিলাম 509 নম্বর ঘরে, মহারাজের পাশের ঘরে। তো আমি সকালে মঙ্গলারতির জন্য বেরিয়েছি নিচে যাওয়ার জন্য, বেরিয়ে দেখি যে ঘরের ওখানে অনেকে মিলিত হয়। আমি তো আশ্চর্য হয়ে গেছি, এত সকালে এত ভক্ত তো সাধারণত থাকে না। তো তখন আমার যে সেবক সেবক ছিল, সে ছুটে এসে আমাকে বলল যে গুরু মহারাজের, জয় পতাকা মহারাজের এরকম অসুস্থতা। আমি তখন সঙ্গে সঙ্গে মহারাজের ঘরে গেলাম, গিয়ে দেখি মহারাজ অচেতন হয়ে আছেন। ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের লোকেরা এলো, এসে গেছে, তো এসে সঙ্গে সঙ্গে ওরা নিচে নিয়ে গেল মহারাজকে, আমরাও সঙ্গে সঙ্গে নিচে গেলাম। ভক্তি পুরুষোত্তম মহারাজ ছিলেন, ভক্তি পুরুষোত্তম মহারাজ, ব্রজহরি প্রভু আর 2-1 জন ভক্ত অ্যাম্বুলেন্সের সঙ্গেই তারা গেল। আমার একজন ভক্ত তখন, ওর গাড়ি ছিল, আমি বললাম চলো আমরাও যাব। তো আমরাও হাসপাতালে গেলাম, হাসপাতালে যখন ওই হাসপাতালে যাওয়ার পরে এমার্জেন্সিতে প্রথমে চেক আপ করে, ওরা ব্লাড প্রেশার দেখে, ব্লাড সুগার দেখে ইত্যাদি চেক আপ করে, হার্টের কন্ডিশন দেখে। যে যারা দুজন ডাক্তার দেখছিল ওরা দেখে বলল যে সেরকম দুশ্চিন্তার কিছু নেই, নাথিং সিরিয়াস। তো আমরাও আশ্বস্ত হলাম, যাক সিরিয়াস কিছু নয়। কিন্তু সাতটার সময় যখন ইতিমধ্যে মহারাজকে ওরা ইন্টেনসিভ কেয়ারে রাখার ব্যবস্থা করল, আর হিন্দুজা হসপিটালটি বম্বের একটা সবচাইতে বড় হাসপাতাল, সবচাইতে বড় হাসপাতাল, দু তিনটে হাসপাতালের মধ্যে হিন্দুজা হসপিটাল হচ্ছে একটা। এবং হিন্দুজা হসপিটালের যারা মালিক, যে হিন্দুজা শ্রীচাঁদ হিন্দুজা, অশোক হিন্দুজা হচ্ছে সবচেয়ে ছোট ভাই, ও বম্বেতে থাকে, এরা সব আমাদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ভাবে যুক্ত ইসকনের সঙ্গে। তো হিন্দুজা হসপিটাল সেই জন্য ওরা আমাদের সমস্ত ফার্স্ট ক্লাস আয়োজন করলো সঙ্গে সঙ্গে। এবং ওখানকার যে যিনি নিউরোলজি ডিপার্টমেন্টের যিনি হেড, আর নিউরোসার্জন যিনি হেড নিউরোসার্জন, ওরা সাতটার সময় এলেন। তো ইতিমধ্যে মহারাজের সিটি স্ক্যান করা হল। সিটি স্ক্যান মানে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুঙ্খানুপুঙ্খভাবে ইয়ে করা হয়, দেখা হয় ওই ইয়ের মাধ্যমে, রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে, এটাকে বলে সিটি স্ক্যান। তো সিটি স্ক্যানে তখন ধরা পড়ল যে মহারাজের ব্রেন হেমারেজ হয়েছে, স্ট্রোক হয়েছে। আর হেমারেজ মানে হচ্ছে যে শিরা ছিঁড়ে গিয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। তো আর এই ব্রেন হেমারেজটা এমন জায়গায় হয়েছে যেটা হচ্ছে, যেটাকে বলা হয় স্টেম, যে ব্রেনটা আছে তো মস্তিষ্ক, মস্তিষ্ক থেকে, মস্তিষ্কটা আমাদের ঠিক মাথার ঠিক পেছনে, গলার এই জায়গায়, মাথার পেছনটাতে, গলায় এখানটাতে, মানে গলার উপরে ভাগে, ওটা একটা সরু একটা স্টেম বা একটা মূলের মতো হয়ে আসে। ব্রেনটা তো বড়, ওটা সরু হয়ে ওইভাবে ওইখানটাতে যেখানে এসে, তারপর সেটা আমাদের যে স্নায়ু আছে, নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমে ছড়িয়ে যায়। তো ওনার হ্যামারেজটা হয়েছে ঠিক ওই স্টেমে। তাই ডাক্তাররা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলেন, তারা বলে যে যে এই এমন একটা জায়গায় হ্যামারেজ হয়েছে যেখানে আমরা কিছু করতে পারি না, অন্য যে কোনো জায়গায় যত বড় হ্যামারেজই হোক না কেন আমরা কিছু না কিছু করতে পারতাম, আমরা অপারেট করতে পারতাম, ইয়ে করতে পারতাম, কিন্তু এটা এমনই একটা জায়গায় যেখানে আমরা হাত দিতে পর্যন্ত চাই না। কিন্তু একটা যদি গোলমাল, একটু যদি গোলমাল হয়ে যায়, তাহলে সমস্ত শরীর পঙ্গু হয়ে যাবে। তো ওরা দুজনেই বলল, ওই দুজন প্রধান ডাক্তার ওই হাসপাতালে, ওরা বললেন যে যে আমাদের আমাদের কিছু করণীয় নেই, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন, সেইটাই একমাত্র এখন। তো আমরা সঙ্গে সঙ্গে সারা সর্বত্র আমরা এই সংবাদ পাঠালাম, ভক্তদের ভগবানের কাছে প্রার্থনা করতে অনুরোধ করলাম, এবং আমরাও ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম। তো এইভাবে কয়েকদিন আমি প্রায় তারপরেও এক সপ্তাহ মতো ছিলাম, এবং তারপরে আমি ফিরেও আসি। ইতিমধ্যে আমার ইয়ে করা হলো যে আমাকে বলা হলো যে আমি যেন মায়াপুরে যাই, কেন ওখানে তো ভক্তরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে থাকবে, সুতরাং আমি যেন মায়াপুরে যাই। তো সেই সূত্রে দু তিন দিনের জন্য, তিন দিনের জন্য আমি মায়াপুরে গিয়েছিলাম। আর আমি যখন ফিরে আসি তখনও দেখি যে মহারাজ প্রায় অচেতন। এই শরীরে কোনো চেতনা নেই। ডাক্তাররা ইতিমধ্যেই বলেছিলেন যে আমাদের করণীয় কিছু নেই, এবং তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে বললেন যে এই ব্রেন স্টেমে যখন হ্যামারেজ হয় এতে সাধারণত মানুষ বাঁচে না, আর বাঁচলেও তারা প্যারালাইজড হয়ে থাকে। তো আমরা এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম। আমার মনে একটা ভাবনা ছিল প্রথম থেকেই যে ভগবান রক্ষা করবেন, ভক্তকে ভগবান রক্ষা করবেন। জগদ্গুরু মহারাজ ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবান নিশ্চয়ই তাকে রক্ষা করবেন। এটা ভগবান নিশ্চয়ই একটা কোনো কারণে, কোনো একটা শিক্ষার জন্য, কোনো একটা তার বিশেষ কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য তিনি তাকে এই একটা তাকে দিয়ে এরকম একটা লীলা করিয়ে যাচ্ছে। আমি যে কথাটা মহারাজ পরে অনেকবার বলেন বলেছেন যে আমি মহারাজকে প্রার্থনা করি, বলি যে মহারাজ ইউ কান্ট লিভ নাও, আপনি এখন যেতে পারবেন, আপনাকে থাকতে হবে, না আপনি গেলে কি হবে এই সংস্থা ইসকনে, ইউ হ্যাভ টু স্টে। পরবর্তীকালে মহারাজ বলতেন যে ভক্তিচরণ মহারাজ বলেছেন বলে আমাকে থাকতে হবে। এটা আমাদের আন্তরিক প্রার্থনা ছিল, এটা আমার ওনার কাছে আমার প্রার্থনা ছিল। তারপরে অবশেষে আমরা প্রায় যেতাম এরকম, আমি ঘন্টা দু ঘন্টা আমরা ওনার সঙ্গে থাকতাম, এবং আমি যখন যেতাম গিয়ে আমি চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করতাম জোরে জোরে ওনাকে শুনিয়ে। তো ক্রমশ একদিন আমরা দেখতে পেলাম যে মহারাজ তার বাঁ হাতটা নাড়াচ্ছেন, তারপরে তিনি বাঁ হাতটাকে তুললেন, এইভাবে তিনি ক্রমশ সাড়া দিতে লাগলেন। এবং এইভাবে অল্প কয়েকদিনের মধ্যে তার একটা আমূল পরিবর্তন, তিনি চোখ খুললেন, তিনি হাত তুললেন, পা নাড়ালেন। ডাক্তার এসে তাকে যে প্রথম দিন যেটা হয়, আমি ছিলাম ওই সময়, তখন আমি দেখে আমি নার্সকে বললাম যে উনি হাত নাড়াচ্ছেন। তো নার্স সঙ্গে সঙ্গে গিয়ে ডাক্তারকে বলল, ডাক্তার ছুটে এসছেন। তো ছুটে এসে ডাক্তার তাকে জিজ্ঞাসা করছেন, আপনি আপনার বাঁ হাতটা নাড়াতে পারবেন? মহারাজ না, বাঁ হাতটা নাড়াতে। তারপরে উনি বললেন যে আপনি আপনার বাঁ পাটা নাড়াতে পারবেন? তো মহারাজ পাটাকে নাড়ালেন। তো এইভাবে উনি সাড়া দিতে শুরু করলেন, এবং তারপরে অল্প কয়েকদিনের মধ্যে তিনি চোখ খুলে কথা বলতে শুরু করলেন। আমরা যখন যেতাম তিনি আমাদেরকে ধন্যবাদ জানাতেন, এবং সেটা ধরো আজকে অক্টোবরের শেষ থেকে নভেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আজকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তিন মাসে, মার্চ, এই সাড়ে তিন মাস, চার মাসের মধ্যে তার যে একটা আমূল পরিবর্তন এসেছে সেটা সকলেই স্বীকার করছে, বিশেষ করে ডাক্তারেরা স্বীকার করছেন যে এটা একটা অলৌকিক ঘটনা। ডাক্তারের ইতিহাসে এরকম রিকভারি তারা কখনো দেখেনি। জগদ্গুরু মহারাজ এখন তোমরা তো শুনলে কথা বলছেন, তিনি হাঁটতে পারছেন না এখন, তাকে হুইল চেয়ারে ইয়ে করতে হয়। আমরা পুনাতে ছিলাম, আমিও গিয়েছিলাম পুনাতে, রাধানাথ মহারাজ প্রতি বছর ওনার ভক্তদের নিয়ে একটা অনুষ্ঠান করেন, পুনে যাত্রা বলা হয় ওটাকে। তো আমি আগের দিন মহারাজকে দেখা করতে গেছি, আমি বম্বেতে গেছি মহারাজের সঙ্গে, মহারাজ দর্শন করতে গেছি। তারপরে ওনাকে দর্শনের পরে আমি বললাম যে আমি পুনাতে যাচ্ছি কালকে। উনি আমাকে বলে আমিও যাচ্ছি। আমি প্রথমে হচ্ছে ঠাট্টা করছে না আমার সঙ্গে। তো তখন আমি পরে জানতে পারলাম যে মহারাজ এই ইচ্ছাটা পোষণ করেছেন, তিনি পুনায় যাত্রাতে যেতে চান। সেখানেও প্রায় দু তিন হাজার ভক্ত আসে এবং মহান এক মহা আয়োজন হয়, খুব সুন্দর আয়োজন হয়। তো ডাক্তারেরা সাধারণ প্রথমে না করেছিল যে না, ওনার পক্ষে যাওয়া উচিত হবে না। তো ওনাদের যে এটা ভক্তি বেদান্ত হাসপাতাল, মানে ইসকনেরই হাসপাতাল বোম্বেতে, তো সেই হাসপাতালের যে অধ্যক্ষ যিনি, তিনি পরে বললেন যে উনি যদি যেতে চান তাহলে ওনাকে যেতে দেওয়া উচিত, উনি যেটা চান সেটা ওনাকে করতে দেওয়া। অতএব তাকে যাওয়ার অনুমতি দেওয়া হল। তো ওনাকে একটা বিশেষ গাড়িতে যেখানে উনি শুয়ে শুয়ে যেতে পারেন সে নিয়ে যাওয়ার ব্যবস্থা হল। তিনি পুনে যাত্রাতে সন্ধ্যাবেলা এসে পৌঁছলেন। সন্ধ্যাবেলা আসার পরে তিনি ভাষণ দিলেন। ভাষণ তখন অবশ্য মহারাজের কথা অতটা স্পষ্ট ছিল না। তোমাদেরই একজন গুরু ভগ্নী, তিনি ডাক্তার, তিনি প্রথম থেকে মহারাজের সঙ্গে অসুস্থতার পর থেকে ওনার সঙ্গে সঙ্গে ছিল। কি নাম ওনার, সর, যাই হোক আমার নামটা ঠিক মনে আসছে না। খুব ভালো, খুব ভালো ভক্ত, খুব ভালো মেয়ে। তো ও মহারাজ যেটা বলতেন সেটাকে মাইকে ঘোষণা পুনরাবৃত্তি করে সকলকে শোনাচ্ছিল। পরের দিন মহারাজ ভাগবত ক্লাস দিলেন। এইভাবে সেইটাই মহারাজের প্রথম বাইরে গিয়ে ক্লাস এবং প্রচার। তারপরে গৌর পূর্ণিমা বিবিসি মিটিং এর সময় 21 তারিখ 20 তারিখ মহারাজ মায়াপুরে গেলেন প্লেনে করে। মায়াপুরে গিয়ে তিনি জিবিসি মিটিং এ জয়েন করলেন। 25 তারিখ তিনি পঞ্চতত্ত্বের মহা অভিষেকে যোগদান করলেন। করে এইভাবে তিনি 10 দিন মায়াপুরে থাকার পরে বম্বেতে ফিরে আসেন। বম্বেতে ফিরে আসতে হলে এই জন্য যে ওখানে ফিজিওথেরাপি হচ্ছে এখন, এই ফিজিওথেরাপিটা অত্যন্ত প্রয়োজন, কেননা তার যে শরীরটাকে সক্রিয় করতে বিশেষ একটা আয়োজনের প্রয়োজন, বিশেষ চিকিৎসার প্রয়োজন আছে, সেটাই এখন হচ্ছে ওখানে। এবং মহারাজের সঙ্গে আমার গত সপ্তাহে দেখা হয়েছিল, আমি গিয়েছিলাম ওনাকে দর্শন করতে। তো ওনার যে কথা এখন প্রায় একদম স্পষ্টভাবে বোঝা যায়। আমি যখন গিয়েছিলাম তখন ফিজিওথেরাপি হচ্ছিল, উনি তখন লেখা অভ্যাস করছিল। আমাকে ঠাট্টা করে বললেন যে আমাকে সবকিছু প্রথম থেকে শিখতে হচ্ছে, আমাকে যেমন ABCD প্রথম থেকে শিখতে হচ্ছে। ওনার হাতে ধরে ধরে লিখছেন, বাঁ দিকটা অনেকটা ভালো আছে, ডান দিকটাতেই ওনার অসুবিধা, ডান দিকটা ঠিক কার্যকরী হচ্ছে না। আর উনি প্রায় বাইরে যান, বেড়াতে যান, ভক্তরা তাকে নিয়ে যায় পার্কে। এবং 2 তারিখে মহারাজ আসছেন মায়াপুর কলকাতায়, 2 তারিখ সোজা এয়ারপোর্ট থেকে উনি মায়াপুরে যাবেন। 3 তারিখে রামনবমীতে উনি মায়াপুরে থাকবেন এবং 5 তারিখে ওনার ব্যাস পূজার অনুষ্ঠান। তো সেই সূত্রে আমিও ওনাকে বলছি 2 তারিখ আমিও মায়াপুরে যাচ্ছি, 3 তারিখ 4 তারিখ 5 তারিখ আমরা ওখানে একসঙ্গে থাকব। শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ।